এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম। ওয়ামিনান নাস মান ইউজিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়ায়ুশহিদু আল্লাহ ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل فحسبه جهنم ولبئس المهاد فحسبه جهنم ولبئس المهاد صدق الله.
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্য জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstudybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstudybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতাবন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
স্বাস্থ্য কথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বাংলাদেশে প্রতি বছর 15,000-এর বেশি মানুষ ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এদের মধ্যে শতকরা 98% বেশি নারী, তবে খুব অল্প সংখ্যক পুরুষও স্তন ক্যান্সারে আক্রান্ত হন। বিশ্বে প্রতি 8 জনের মধ্যে 1 জন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। প্রতি বছর প্রায় 7,500 মানুষ এ রোগে মারা যান। তো এই স্তন ক্যান্সার নিয়ে আমরা এর আগে একটি পর্ব প্রচার করেছি কানাডা প্রবাসী বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার শাহনাজ কাজির। তিনি পেশাগত কাজে ব্যস্ততার কারণে আমাদের আর সময় দিতে পারেননি বলে আমরা এগোতে পারিনি। তবে শত ব্যস্ততার মাঝেও রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরের জন্য তিনি কিছুটা সময় বের করে নেয়ায় আমরা ব্রেস্ট ক্যান্সার নিয়ে দ্বিতীয় পর্বের আলোচনা করব আজ। ডাক্তার শাহনাজ কাজি, রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ রেডিও তেহরান, ধন্যবাদ রশিদ ভাই আমাকে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠানটিতে আবার আমন্ত্রণ জানানোর জন্য।
ডাক্তার শাহনাজ কাজী, প্রথম পর্বের আলোচনায় ব্রেস্ট ক্যান্সার কি, ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কাদের বেশি থাকে এবং এর লক্ষণগুলো কি, এবং ব্রেস্ট ক্যান্সারের পরীক্ষা কিভাবে করা যাবে, এসব বিষয়ে আপনি খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন। আপনি সেলফ পরীক্ষার কথা বলছিলেন, তো সেলফ পরীক্ষাটা কিভাবে করবেন একজন মহিলা যিনি সন্দেহ করছেন তার ব্রেস্ট ক্যান্সার হয়েছে?
প্রথমে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, প্রথম পর্বের পর আমার সময় স্বল্পতার জন্য আর উপস্থিত হতে না পারায় আশা করি সবাই আমার এই দোষটুকু ক্ষমা করবেন। চলে আসি প্রশ্নে। রশিদ ভাই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, কিভাবে একজন মহিলা নিজে নিজে তার ব্রেস্ট এক্সামিনেশন করবে। খুবই গুরুত্বপূর্ণ, সবাইকে এই পরীক্ষাটা করার আগে জানতে হবে একটি স্বাভাবিক ব্রেস্ট এক্সামিন করলে কেমন ফিল করে, তাহলেই তারা বুঝতে পারবেন অস্বাভাবিকতাটা কি। স্বাভাবিকতাটা আমি আগে একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যখন আয়নার সামনে দাঁড়াবেন দুটি ব্রেস্টই আকার এবং আকৃতিতে সামঞ্জস্যপূর্ণ হবে, এর উপরে স্কিনটা মোলায়েম বা মসৃণ হবে, মসৃণ একটা আবরণ দিয়ে ঢাকা থাকবে ব্রেস্টটা, তারপরে হচ্ছে গিয়ে নেপলটাও মসৃণ হবে দেখতে, কোন রকমের উঁচু নিচু বা ওখানে কোন রকমের ফাটা থাকতে পারবে না। আর তারপরে আরো একটা আছে, আমরা দুইভাবে ফিল করি, হালকা ভাবে এবং একটুখানি গভীর ভাবে। হালকা ভাবে যখন ফিল করে যাব বা হাত বুলিয়ে যাব তখন একেবারে মানে স্মুথ ফিল হবে, মানে মসৃণ ফিলিংসটাই থাকবে। আর ডিপ ভাবে করতে গেলে ছোট ছোট দানার মতো হাতে লাগতে পারে, কিন্তু সেটা স্বাভাবিক। ওভারঅল ব্রেস্টটা হোমোজেনাস।
ডাক্তার শাহনাজ কাজী, আপনি বললেন স্বাভাবিক ব্রেস্টের ক্ষেত্রে ওভারঅল হোমোজেনাস, তো এই হোমোজেনাস বিষয়টি আসলে কি?
হোমোজেনাস মানে হচ্ছে গিয়ে সম্পূর্ণটা একই রকম, ওই যে ছোট ছোট দানার কথা বললাম সেটা একই রকম ফিল হবে, কোন রকমের বড় ছোট ওরকম কিছু বোঝা যাবে না, সম্পূর্ণটা একই ধরনের ফিল হবে, কোনো অস্বাভাবিকতা বোঝা যাবে না। এই হচ্ছে নর্মাল বা স্বাভাবিক ব্রেস্টের এক্সামিনেশনের ফিলিংসটা।
শ্রোতা বন্ধুরা, ব্রেস্ট ক্যান্সার নিয়ে দ্বিতীয় পর্বের আলোচনা শুনছেন, ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
মিউজিক বিরতির পর আবারও ফিরে এলাম আলোচনায়। এতে শাহনাজ কাজী, ব্রেস্টের অস্বাভাবিকতা কি সে বিষয়টি একটু বুঝিয়ে বলুন।
এখন আসি অস্বাভাবিকতাটা কি। দেখবো আয়নার সামনে দাঁড়ালে একটার হয়তো আকৃতি কিংবা মানে কোন রকমের অসামঞ্জস্য দেখা যাবে, দুইটার মধ্যে একটু অসামঞ্জস্য দেখা যাবে। স্কিনের দিকে তাকালে দেখা যেতে পারে যে কমলার খোসার মধ্যে যে ছোট ছোট বিন্দু বিন্দু ফোটা ফোটা থাকে, ওই রকম ফোটা ফোটা দাগ থাকতে পারে। তারপর আরেকটু ভালো করে দেখলে দেখা যেতে পারে লাল রঙের কোনো ছোপ থাকতে পারে সেগুলা। তারপরে আসি যে স্তন বৃন্ত বা নেপলে থেকে রস বেরোতে পারে, পুঁজ বেরোতে পারে, নেপলটা ক্র্যাকড ফাটা ফাটা হতে পারে কিংবা ওটা থেকে স্কিনটা উঠে আসছে এরকম মনে হতে পারে। এগুলো হচ্ছে লুকের ব্যাপার আসলো। এরপরে আসি হালকা করে হাত বুলিয়ে গেলেও হাতের মধ্যে একটু অসামঞ্জস্য ফিল হবে, কোনো একটা জায়গায় একটু উঁচু লাগতে পারে। তারপরে আসি ডিপ করে ফিল করতে গেলে, ডিপ করে ফিল করতে গেলে তখন হয়তো ওই যে চাকার কথা বলেছিলাম, ছোট ছোট চাকা ফিল হয়, এটা একটু বড় হতে পারে এবং সেই চাকাটা শক্ত ফিল হবে। ভালো করে খেয়াল করবেন আমি কি বলছি, শক্ত ফিল হবে। এবং আরেকটু ভালো করে খেয়াল করেন, আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে ওই শক্ত যে পিণ্ডটা বা চাকাটা, সেটা আঙুল দিয়ে মুভ করালে, করানোর চেষ্টা করলে সেটা সরানো যাবে না। শক্ত একটি চাকা যেটা মুভ করে না, ভালো না, এবং সাইজটা একটু বড় হবে, ভালো না। শক্ত চাকা মুভ করে না, সাইজটা বড়, এটা অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে।
আচ্ছা ডাক্তার শাহনাজ কাজী, যারা নিয়মিত ব্রেস্ট চেক করান তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন?
এখন যারা রেগুলার নিজেদের ব্রেস্ট এক্সাম করেন তাদের জন্য বলবো, তারা অনেকে হয়তো জানেন ব্রেস্টটাকে কাল্পনিক ভাবে আপনারা চারটা ভাগে ভাগ করে নেবেন। চারটা ভাগে ভাগ করে নেয়ার পরে তারপরে হাতের তিনটা আঙুল, তর্জনী, মধ্যমা এবং অনামিকা, এই তিনটা আঙুলের উপরিভাগে একদম উপরে যেটা মানে সবচেয়ে উপরের দিকে যে তিনটা আঙুলের একসাথে করলে পরে যে ফ্যাট প্যাড গুলো আছে, সেই তিনটা একসাথে করে ব্রেস্টটাকে ওই যে চার ভাগ করেছিলেন সেই চার ভাগের একটা ভাগ নিয়ে বাইরে থেকে ভিতরের দিকে মানে বাইরে থেকে নেপলের দিকে হাত দিয়ে চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আসবেন। তখন যদি ফিল করেন কোন রকমের শক্ত লাম্প, শক্ত চাকা যেটা কিনা মুভ করে না, যেটার মধ্যে হাত দিলে মসৃণ ফিলিং হয় না, তখনই আপনি ভাববেন যে এটা নিয়ে আপনার কথা বলার প্রয়োজন আছে, ডাক্তারের শরণাপন্ন হবেন খুব তাড়াতাড়ি।
ডাক্তার শাহনাজ কাজী, এ সম্পর্কে আপনি আরো কিছু কি বলবেন?
আরেকটা কথা হচ্ছে গিয়ে, সেটা যদি অনেক সময় মেয়েরা কমপ্লেইন করে যে তার একটা ব্যথাযুক্ত লাম্প হয়েছে, ব্যথাযুক্ত লাম্প সাধারণত ভয়ের না, এটা মনে রাখবেন। ব্যথা থাকলে সেটা ভালো জিনিস, তার মানে এখানে কোনো একটা ইনফ্লামেশন বা কিছু হয়েছে যেটা ভালো হয়ে যাবে, চলে যায়। বিভিন্ন কারণে ব্রেস্টে ব্যথা হতে পারে, সবচেয়ে বড় কারণ হচ্ছে হরমোনের তারতম্য ওঠা নামার জন্য হতে পারে, সেটা হয় মেয়েদের মাসিকের আগে, সেটা হতে পারে বয়ঃসন্ধি বা পিউবার্টিতে, সেটা হতে পারে ব্রেস্ট ফিডিং এর সময় গর্ভাবস্থায় এবং মেনোপোজে, মেনোপোজ মানে যখন মাসিক বন্ধ হয়ে আসছে ওই সময়টাতে এই ধরনের ব্রেস্টে ব্যথা হতে পারে, সেটা কিন্তু আসলে ভয়ের কিছু না।
কিন্তু ব্যথাটি যদি 4-6 সপ্তাহের মধ্যে চলে না যায় তাহলে অবশ্যই অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন।
ডাক্তার শাহনাজ কাজী, ব্রেস্ট ক্যান্সার নিয়ে দ্বিতীয় পর্বের আলোচনায় স্বাস্থ্য কথার আসরকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ রশিদ ভাই।
তো শ্রোতা বন্ধুরা, ব্রেস্ট ক্যান্সার নিয়ে আগামী সপ্তাহে তৃতীয় পর্বের গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার শাহনাজ কাজী। সে আসরেও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না। কিন্তু আজ এখানেই বিদায় চাইছি। সবাই ভালো, সুস্থ ও সুন্দর থাকুন।
ভার্চুয়াল জগৎ, সম্ভাবনা ও শঙ্কা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, ভার্চুয়াল জগৎ, সম্ভাবনা ও শঙ্কা শীর্ষক ধারাবাহিকের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
আজ হচ্ছে এই ধারাবাহিকের শেষ পর্ব। আশা করি আসরের শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন। গত কয়েকটি আসরে আমরা ভার্চুয়াল জগতে নিরাপত্তা ঝুঁকি ও তা মোকাবেলার উপায় নিয়ে কথা বলেছি। আমরা বলেছি এই জগতে নিরাপত্তা ঝুঁকি যেমন রয়েছে, তেমনি তার সমাধানের উপায়ও আছে। তবে সব কিছুর আগে নিজেদের সচেতনতা জরুরি।
আসলে ভার্চুয়াল জগতের একটি আকর্ষণীয় দিক হলো, এখানে বাস্তবিক অর্থে কোনো বিধিনিষেধের তোয়াক্কা করতে হয় না। প্রয়োজনে নিজের পরিচয় গোপন রেখেই সব কাজ চালিয়ে নেওয়া যায়। কোনো প্রতিষ্ঠান বা সরকার নির্দিষ্ট কোনো সীমাবদ্ধতা আরোপ করলেও বিকল্প প্রযুক্তির মাধ্যমে তা এড়িয়ে যাওয়া সম্ভব হয় এই জগতে। তবে বাস্তবতা হলো, ভার্চুয়াল জগতে একজন ব্যবহারকারী যে স্বাধীনতা ভোগ করেন তা প্রকৃত কোনো স্বাধীনতা নয়। এর মধ্য দিয়ে একজন ইউজার কেবল মনস্তাত্ত্বিক দিক থেকে স্বস্তি লাভ করতে সক্ষম হন। ইন্টারনেট কেন্দ্রিক এই জগতে সময়ের সীমাবদ্ধতা নেই, রাত দিনের বিভাজন নেই। সত্যিকার অর্থেই ভার্চুয়াল জগৎ স্থান ও সময়ের প্রচলিত ধারণাকে পাল্টে দিচ্ছে। এই জগতের কল্যাণে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের সঙ্গে সংযোগ স্থাপিত হচ্ছে নিমেষেই, এক সময় যা ছিল অকল্পনীয়।
ইন্টারনেটের উপর নির্ভরতার কারণে মানুষের আচার আচরণেও পরিবর্তন আসছে। এই পরিবর্তন কখনো ইতিবাচক, আবার কখনো নেতিবাচক। সাধারণ জ্ঞান অর্জন যেমন সহজ হয়েছে, তেমনি সহজে অপরাধে জড়িয়ে পড়ার পথও খুলে গেছে। যোগাযোগ হয়ে পড়ছে যন্ত্রকেন্দ্রিক। বলা হয়ে থাকে অনেকেই একসঙ্গে বসবাস করলেও তথ্য আদান প্রদান করেন যন্ত্রের মাধ্যমে, এর ফলে মাধ্যমবিহীন যোগাযোগ ও সম্পর্ক ক্রমেই হ্রাস পাচ্ছে। ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমের পেছনে মানুষ এখন অনেক বেশি সময় ব্যয় করছে। আমরা বলছি না এসবের প্রয়োজন নেই, কিন্তু এর ব্যবহার হচ্ছে প্রয়োজনের চেয়ে অনেক বেশি। পরিবারের সদস্যরা ইন্টারনেটের পেছনে অনেক বেশি সময় ব্যয় করায় বাবা মায়ের সঙ্গে সন্তানের দূরত্ব বেড়ে যাচ্ছে, দূরত্ব বাড়ছে স্বামী স্ত্রীর মধ্যেও।
তরুণদের মাঝে ভার্চুয়াল জগতের প্রতি ঝোঁক প্রবণতা তুলনামূলকভাবে বেশি। এ কারণে তরুণ সমাজের মধ্যে এক ধরনের আত্মকেন্দ্রিকতা লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্ত তরুণরা এখন আর আগের মতো এক জায়গায় বসে গল্পগুজব করতে খুব একটা আগ্রহী নয়। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে ঘনিষ্ঠতা ও মনের টান কমে যাচ্ছে। অনেকেই ইন্টারনেটে নেশাগ্রস্ত হয়ে পড়ছে। ইন্টারনেট তথা ভার্চুয়াল জগতের প্রতি মাত্রাতিরিক্ত আকর্ষণের পেছনে প্রধানত পাঁচটি কারণ কাজ করে। এক, যৌন সংক্রান্ত বিভিন্ন বিষয়ের প্রতি ঝোঁক প্রবণতা। দুই, ইন্টারনেটের মাধ্যমে নতুন নতুন সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে প্রবল আগ্রহ। তিন, জুয়াসহ এ ধরনের নেশা সৃষ্টিকারী বিভিন্ন খেলার প্রতি ঝোঁক প্রবণতা। চার, নতুন নতুন তথ্য সংগ্রহের মাত্রাতিরিক্ত আগ্রহ। এবং সর্বশেষ, কম্পিউটার গেমসের নেশা। ইন্টারনেটের প্রতি আসক্ত ব্যক্তিরা সাধারণত সামাজিক তৎপরতা কমিয়ে দেয়, নিত্য প্রয়োজনীয় কাজের প্রতি তাদের আগ্রহ হ্রাস পায়, পড়ালেখার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এবং কোনো কোনো ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারে বাধা পেলে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
বিশেষ করে ফেসবুক, টুইটার, ইউটিউব, ভাইবার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মতো মাধ্যমগুলোর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। প্রতিদিনই সেখানে যুক্ত হচ্ছে নতুন নতুন ব্যবহারকারী। আসলে সামাজিক যোগাযোগের মাধ্যম এখন মানুষের জীবনের অংশ হয়ে উঠেছে। বিশ্বের সব দেশেই একই চিত্র লক্ষ্য করা যাচ্ছে। তবে পরিবার, সমাজ ও সংস্কৃতিতেই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব বেশি লক্ষণীয়। এ কারণেই বিশ্বের বিভিন্ন দেশ ও জাতি তাদের জাতীয় ও সাংস্কৃতিক পরিচিতি হারানোর আশঙ্কায় রয়েছে। তারা এখন এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় খুঁজছে।
ইন্টারনেটের ভালো ও মন্দ দুটি দিকই রয়েছে, তবে ইন্টারনেটের নিয়ন্ত্রণহীন ব্যবহারের কারণে বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু কিশোররা। অনেক অভিভাবকই ইন্টারনেট সম্পর্কে অজ্ঞ হওয়ায় এ ধরনের নিয়ন্ত্রণহীনতা দিনে দিনে বাড়ছে। শিক্ষার পরিবর্তে কখনো কখনো কুশিক্ষা গ্রহণ করছে। শিশু কিশোরদের একটি প্রবণতা হল নিজেকে প্রকাশ করা এবং অন্যকে অনুসরণ করা। আত্মপ্রকাশ ও অনুসরণের প্রবণতা তাদেরকে কৌতূহল প্রিয় করে তোলে। কৌতূহলের বশে তারা নতুন কিছু জানতে চায়, শিখতে চায়। এই স্বতঃস্ফূর্ত আকাঙ্ক্ষাকে সঠিক পথে পরিচালনা করতে হবে, আর তাহলেই ছেলেমেয়েরা ভবিষ্যৎ জীবনে, কর্মক্ষেত্রে এবং সমাজে সফল মানুষ হতে পারবে। এর বিপরীতে শিশু কিশোর বয়সে তাদেরকে নিয়ন্ত্রণ না করলে এবং পুরোপুরি তার ইচ্ছার উপর ছেড়ে দিলে তারা নানাবিধ অন্যায় অপরাধে জড়িয়ে পড়তে পারে। এ কারণে অভিভাবকদের সচেতনতা জরুরি। শিশু কিশোরদের ইন্টারনেটে কী করছে, কার সঙ্গে যোগাযোগ গড়ে তুলছে, এ বিষয়ে মাতা পিতা, অভিভাবক ও শিক্ষকদের পক্ষ থেকে খোঁজ খবর রাখতে হবে।
বর্তমান পরিস্থিতি বিবেচনায় মা বাবা, অভিভাবক ও শিক্ষকদের আরও সচেতন হতে হবে। নিজেদের মধ্যে এ ধরনের আসক্তি থাকলে তা ত্যাগ করে সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ার দিকে মনোনিবেশ করতে হবে। শিশুদের গল্প শোনাতে হবে, নানা ধরনের খেলা ও বেড়ানোর মতো নিরাপদ বিনোদনের ব্যবস্থা করতে হবে। শিশু কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ হয় এমন খেলাধুলায় ব্যস্ত রাখার ব্যবস্থা করতে হবে। সব মিলিয়ে বাবা মা এবং আত্মীয় স্বজনের পক্ষ থেকে পরিবারের শিশুদেরকে আরও বেশি সময় দিতে হবে। সর্বোপরি ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের পক্ষ থেকে নিজেদের পরিবেশ পরিস্থিতির আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, যাতে এই জগৎ মানুষের জন্য শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি নিশ্চিত করে। গোটা মানব সমাজকে সুস্থ ও সমৃদ্ধ রাখতে এক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে আলোচনা, শলা পরামর্শ ও সহযোগিতা জরুরি। যা কিছু কল্যাণকর তা লালন করে অকল্যাণকর সব কিছু দূরে রাখতে সম্মিলিত উদ্যোগ নিতে হবে।
তো শ্রোতাবন্ধুরা, এরই মধ্য দিয়ে ভার্চুয়াল জগৎ সম্ভাবনা ও শঙ্কা শীর্ষক ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে।
যারা এই ধারাবাহিকের আসরগুলোতে আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
কোরআনের আলো,
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি ভালোই আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক এই অনুষ্ঠানে আজ আমরা সূরা বাকারার 264 থেকে 267 আয়াতের তর্জমা ও সংক্ষিপ্ত ব্যাখ্যা উপস্থাপন করব। এই সূরার 264 এবং 265 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআ'আন নাসি ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة بربوة أصابها وابل فآتت أكلها ضعفين فَإِنْ لَمْ يُصِبْهَا وَابِلٌ فَطَلْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ।
হে বিশ্বাসীগণ, দানের কথা প্রচার করে ও কষ্ট দিয়ে তোমরা তোমাদের দানকে ওই ব্যক্তির মতো নিষ্ফল করো না যে নিজের সম্পদ থেকে লোক দেখানোর জন্য দান করে এবং আল্লাহ ও পরকালে বিশ্বাস করে না। তাদের দৃষ্টান্ত হচ্ছে এমন শক্ত পাথরের মতো যার উপর কিছু মাটি থাকে, কিন্তু প্রবল বৃষ্টিপাত তা পরিষ্কার করে দেয়, ফলে কোনো বীজ থেকেই আর গাছ উদ্গত হয় না এবং যা তারা উপার্জন করেছে তার কিছুই তারা তাদের কাজে লাগাতে পারে না। আল্লাহ অবিশ্বাসী সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না। যারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যে ও নিজেদের আত্মার উন্নতির জন্যে ধন সম্পদ ব্যয় করে, তাদের উপমা উচ্চ ভূমিতে অবস্থিত উদ্যানের মতো, যাতে প্রবল বৃষ্টি হয় ফলে তার ফলমূল দ্বিগুণ জন্মে, যদি প্রবল বৃষ্টি নাও হয় তবে শিশিরই যথেষ্ট, তোমরা যা করো আল্লাহ তা দেখেন।
এর আগের কয়েকটি আয়াতে আল্লাহর পথে দান করার জন্য বিশ্বাসী বা মুমিনদেরকে উৎসাহ দেওয়া হয়েছে, আর এই দুই আয়াতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য দান ও অগ্রহণযোগ্য দানকে দুটি উপমা দিয়ে বোঝানো হয়েছে। কপট দানশীল ব্যক্তির লোক দেখানো দানকে শক্ত পাথরের উপর অল্প কিছু নরম মাটির সাথে তুলনা করা হয়েছে, আর শক্ত পাথরে উদ্ভিদ জন্মে না, তাই তার দানে অন্য মানুষের উপকার হলেও তার নিজের মধ্যে কোনো প্রভাব পড়ে না এবং নিজে ওই দানের কল্যাণ থেকে বঞ্চিত হয়। আর যে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে তথা মানুষের বাহাবা পাবার আশা না করেই পবিত্র উদ্দেশ্যে দান করে, তাঁর দান উঁচু ভূমির উচ্চ ফলনশীল জমিতে বোনা বীজের মতো, তাতে বৃষ্টি কম বা বেশি যাই হোক না কেন, নিচু জমির চেয়ে অন্তত দুই গুণ বেশি ফলন হয়, কারণ এই জমি বৃষ্টির পানিকে খুব ভালোভাবে ধরে রাখতে পারে এবং গাছের মূলও এ জমিতে সুদৃঢ়ভাবে বিকাশের সুযোগ পায়।
এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, সৎ উদ্দেশ্যে বা পবিত্র নিয়াতে সমাজের জন্য কিছু করা হলে তার মূল্য পাওয়া যাবে। অসৎ উদ্দেশ্য পূরণের জন্য বা লোক দেখানোর জন্য করা ভালো কাজের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। দ্বিতীয়ত, লোক দেখানো ভালো কাজ কিয়ামত ও আল্লাহর প্রতি বিশ্বাস না থাকারই প্রমাণ। এরপর 266 আয়াতে বলা হয়েছে,
أَيَوَدُّ أَحَدُكُمْ أَن تَكُونَ لَهُ جَنَّةٌ مِّن نَّخِيلٍ وَأَعْنَابٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ لَهُ فِيهَا مِن كُلِّ الثَّمَرَاتِ لَهُ فِيهَا مِنْ كُلِّ الثَّمَرَاتِ وَأَصَابَهُ الْكِبَرُ وَلَهُ ذُرِّيَّةٌ ضُعَفَاءُ فَأَصَابَهَا إِعْصَارٌ فِيهِ نَارٌ فَاحْتَرَقَتْ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ।
তোমাদের কেউ পছন্দ করে যে তার একটি খেজুর ও আঙ্গুরের বাগান হবে, এর তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, আর এতে সর্বপ্রকার ফলমূল থাকবে এবং সে বার্ধক্যে পৌঁছবে, তার দুর্বল সন্তান সন্ততিও থাকবে, এমতাবস্থায় এই বাগানের একটি অগ্নিক্ষরা ঘূর্ণিবায়ু আসবে, অনন্তর বাগানটি ভস্মীভূত হয়ে যাবে। এমনিভাবে আল্লাহ তাআলা তোমাদের জন্য নিদর্শনসমূহ বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা ভাবনা করো।
এই আয়াতেও একটি উপমা তুলে ধরা হয়েছে। কোনো ব্যক্তি যখন লোক দেখানোর জন্য ভালো কাজ করে কিন্তু এরপর অন্যকে কথা ও কাজে কষ্ট দেয়, এ ধরনের লোক যেন নিজেই নিজের কাজের ফল নষ্ট করে। দরিদ্র ও বঞ্চিতদেরকে দান করা হল মানব সমাজের বাগানে গাছ লাগানোর মতো। খুব কষ্টকর এই কাজের প্রতিদান ও ফল রয়েছে, কিন্তু যদি এই কাজে সাবধানতা অবলম্বন করা না হয় এবং লোক দেখানোর মতো সমস্যা এর সাথে যুক্ত হয়, তাহলে এর কল্যাণ অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়। পরিণামে দুর্ভোগ ও অনুতাপ ছাড়া কিছুই অবশিষ্ট থাকে না। বিভিন্ন বর্ণনায় এসেছে, একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম মুসলমানদের উদ্দেশ্য করে বললেন, আল্লাহকে স্মরণ করো। প্রতিবার আল্লাহর জিক্র বা আল্লাহর স্মরণের ফলে বেহেশতে তোমাদেরকে একটি গাছ দেওয়া হবে। মুসলমানদের মধ্যে একজন বলল, তাহলে আমরা বেহেশতে অনেক বাগানের মালিক হয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম বললেন, অবশ্য যে মুখ দিয়ে আল্লাহকে স্মরণ করো তা দিয়েই গিবাত বা পরচর্চার কারণে সমস্ত গাছ পড়ে যায়। বিচার দিবস বা কিয়ামতের দিন মানুষ সৎ কাজের মুখাপেক্ষী হবে, আর কিয়ামতের দিন যদি কেউ দেখতে পায় যে কপটতা এবং লোক দেখানো মানসিকতার কারণে তার কোনো দান এমনকি কোনো প্রার্থনা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়নি, তাহলে তা কতই না বেদনাদায়ক হবে।
এই আয়াতের শিক্ষণীয় দিক হল, ভালো কাজ করে তা নিয়ে অহংকার করতে নেই, কারণ অন্য কোনো খারাপ কাজ ভালো কাজের ফল ধ্বংস করে দেয়। অনেক কষ্ট করে গাছ লাগানোর পর বাগানের গাছ বড় হয় এবং ফলবান হয়, কিন্তু আগুনের কারণে এক মুহূর্তের মধ্যে বাগান পুড়ে যেতে পারে। এর পরের আয়াত অর্থাৎ 267 আয়াতে আল্লাহ পাক বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد।
হে বিশ্বাসীগণ, তোমরা যা উপার্জন করো ও যা আমি ভূমি থেকে উৎপাদন করি তার মধ্যে যা উৎকৃষ্ট তা ব্যয় করো, এবং তা থেকে এমন মন্দ বস্তু ব্যয়ের ইচ্ছা করো না যা তোমরা চোখ বন্ধ করে বা একান্ত অনিচ্ছায় গ্রহণ করো। জেনে রেখো, আল্লাহ তোমাদের সাহায্যের মুখাপেক্ষী নন, তিনি মহাসম্পদশালী এবং প্রশংসিত।
গরিব ও বঞ্চিতদেরকে কি দান করা উচিত এ নিয়ে মুসলমানরা রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লামকে প্রায় প্রশ্ন করত। এ আয়াতে একটি সামগ্রিক নিয়ম উল্লেখ করে বলা হয়েছে, ভালো বা উৎকৃষ্ট সম্পদ থেকে দান করতে হবে। আয় উপার্জন বা ব্যবসা থেকে যে টাকা বা সম্পদ অর্জিত হয় কিংবা ক্ষেত খামার থেকে যে ফসল উৎপাদিত হয় তা থেকে দান করা উচিত। যেসব খাবার বা পোশাক পুরনো বা মূল্যহীন হয়ে গেছে সেসব অন্যদের দান করা উচিত নয়। মদিনার কোনো কোনো মানুষ শুকনো ও অপেক্ষাকৃত নষ্ট খেজুর ফকিরদেরকে দান করে ভালো খেজুর নিজেদের জন্য রেখে দিত। তাদেরকে তিরস্কার করে এ আয়াতে বলা হয়েছে, তোমরা যা ফকিরদেরকে দিলে তা যদি তোমাদেরকেই দেওয়া হতো তাহলে কি তোমরা সেসব গ্রহণ করতে?
এ আয়াতের শিক্ষণীয় দিক হল, প্রথমত, দান খয়রাতের ক্ষেত্রেও গরিবদের সম্মান ও মর্যাদা রক্ষা করা উচিত। মূল্যহীন ও আজে বাজে জিনিস দান করার অর্থ হল অন্যদের অসম্মান করা। দ্বিতীয়ত, দানের উদ্দেশ্য হল কৃপণতা থেকে মুক্তি পাওয়া, অপ্রয়োজনীয় ও তুচ্ছ জিনিস থেকে পরিত্রাণ পাওয়া নয়। তৃতীয়ত, মানুষের বিবেক অন্যদের সাথে আচরণের ক্ষেত্রে সবচেয়ে বড় মানদণ্ড। যা আমরা পছন্দ করি না তা যেন অন্যদের দান না করে। তো শ্রোতাবন্ধুরা, কোরআনের আলোর আজকের আসর থেকে এখানে বিদায় নিচ্ছি। কথা হবে আবারও পরবর্তী আসরে। ইরানি গল্প ও রূপকথা।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গেল আসরে আমরা ফেরিওয়ালার ছেলে বাহরামকে দেয়া সাপের রাজার আংটির গল্প শুনিয়েছিলাম। জাদুকরি ওই আংটি দিয়ে বাহরাম কি করেছিল সেই গল্প শোনাবার সময় ছিল না। যাই হোক, আজকের আসরে বাকি গল্প শোনাবার ইচ্ছে রইল।
বলেছিলাম সাপের রাজা হযরত সুলাইমানের আংটিটা বাহরামকে উপহার দিয়েছিল। বাহরাম আংটিটা নিয়ে রাজাকে ধন্যবাদ জানাল আর শাহজাদা বাহরামকে শহর পর্যন্ত এগিয়ে দিয়ে বলেছিল, এই আংটিটা ডান হাতের মাঝের আঙুলে পরিয়ে বাম হাতটা যখনই আংটির পাথরের উপর রাখবে আংটির গোলাম তোমার সামনে হাজির হয়ে যাবে। তুমি তখন যা চাইবে তাই সে তোমার জন্য নিয়ে আসবে।
এই বলে শাহজাদা গুহায় ফিরে গেল। বাহরাম ভীষণ ক্ষুধার্ত ছিল। সে সোলাইমানি আংটিটার মূল্যবান পাথরের উপর হাত বুলালো, অমনি আংটির গোলাম এসে হাজির হয়ে গেল। বাহরাম তাকে বলল, আমার খুব খিদে পেয়েছে, আমার জন্য কিছু পোলাও আনো, মিষ্টি আনো। নিমিষেই সেসব খাবার এসে গেল এবং বাহরাম মজা করে খেল। খেয়ে দেয়ে বাসায় ফিরে মাকে সব ঘটনা খুলে বলল। মাকে সে আরও বলল, মাটির এই পুরনো ছোট্ট ঘরটা ভেঙে একটা প্রাসাদ বানালে কেমন হয়। মা বললেন, না, আমার ঘরটা রেখে পাশে তুই তোর জন্য একটা প্রাসাদ বানা।
মায়ের অনুমতি পেয়ে বাহরাম অমনি দিল আংটির পাতরে ঘষা। আংটির গোলাম এসে হাজির হয়ে গেল। বাহরাম বলল, একটা চমৎকার প্রাসাদ বানাবে, প্রাসাদে চাকর বাকর সাজ সজ্জার সব যেন সুন্দর হয়। চোখের পলকেই সেসব হয়ে গেল। তারপর থেকে বাহরাম রাজকীয় জীবনযাপন করতে লাগল। তবে একটাই কম ছিল, সেটা হলো সুন্দরী একটা বউ। তারও ব্যবস্থা হলো। কিভাবে হলো জানেন?
বাহরাম একদিন চমৎকার এক ঘোড়ায় চড়ে রাজপ্রাসাদের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার নজরে পড়ল রাজকুমারীকে। রাজকুমারী প্রাসাদের ব্যালকনিতে দাঁড়িয়েছিল। তাকে দেখেই বাহরামের ভালো লেগে গেল। দ্রুত বাড়িতে ফিরে মাকে বলল বিয়ের প্রস্তাব নিয়ে যেতে। মা রাজপ্রাসাদে গিয়ে বিয়ের প্রস্তাব দিতেই উজিরের পরামর্শে কঠিন শর্ত দিয়ে বসল রাজা। বলল, আমার মেয়েকে বিয়ে করতে হলে সাতটি উটের পিঠ বোঝাই করা রূপা মেয়ের মাথার মুকুটের জন্য সাতটি হীরা, সাতটি জার ভর্তি খাঁটি সোনা, মুক্তা দিয়ে বোনা সাতটি গালিচা নিয়ে আসতে হবে।
মা রাজা শর্ত বাহারামকে বলল, বাহারাম আংটির গোলামকে দিয়ে সহজেই সেসব শর্ত পূরণ করে সাত দিন সাত রাত ধরে উৎসব করে রাজকন্যাকে বিয়ে করে নিজ প্রাসাদে নিয়ে এল। কিন্তু পাহাড়ের পেছনেই ছিল তাতারিদের এলাকা। তাতারি শাহজাদা কয়েক বছর আগে থেকেই রাজকন্যাকে ভীষণ ভালোবাসত, তাই এক ফেরিওয়ালার ছেলে রাজকন্যাকে বিয়ে করে নিয়ে যাওয়ায় ভীষণ কষ্ট পেল। সে এক ধূর্ত বুড়িকে পাঠাল ফেরিওয়ালার ছেলে ধনী হবার রহস্য আবিষ্কার করার জন্য। বুড়ি বাহারামের স্ত্রীর কাছে গিয়ে বলল, সে অসহায় এক নিঃসঙ্গ মানুষ। বুড়ির কথা শুনে বাহারামের স্ত্রীর মন গলে গেল। সে বুড়িকে বলল, তুমি যতদিন খুশি এখানে থাকতে পারো, কোনো অসুবিধা নেই। এভাবেই বুড়ি থেকে গেল আর সুযোগ খুঁজতে লাগল রহস্য উদ্ঘাটনের।
বুড়ি একদিন বাহরামের স্ত্রীকে জিজ্ঞেস করল, তুমি কি জানো তোমার স্বামী এত সম্পদের মালিক হলো কিভাবে? সে বলল, না তো, আমি তো জানি না। বুড়ি বলল, কেন জানো না? তুমি তো তার স্ত্রী, তোমার অবশ্যই জানা উচিত। বাহরামের স্ত্রী অর্থাৎ রাজকুমারী ভাবল, সত্যিই তো, সে কারণেই সে বাহরামকে একদিন জিজ্ঞেস করল। বাহরামও সত্যি ঘটনা বউকে সুন্দরভাবে খুলে বলল, এমনকি আংটিটা কোথায় রাখে তাও দেখিয়ে দিল। পরদিন বুড়ি কৌশলে সব জেনে নিল এবং তার কদিন পরই সে আংটিটা নিয়ে পালিয়ে গিয়ে তাতারি শাহজাদার হাতে দিয়ে দিল।
তাতারি শাহজাদা আংটির পাথরে ঘষা দিতেই গোলাম এসে হাজির। শাহজাদা গোলামকে বলল, আমি চাই রাজকন্যা হবে আমার স্ত্রী, আর ফেরিওয়ালার ছেলে সম্পদ হবে ফেরিওয়ালার মতোই, তার বেশি না। শাহজাদার হুকুম সাথে সাথেই তামিল হয়ে গেল। বাহারামের প্রাসাদ হাওয়া হয়ে গেল। তার স্ত্রীকে দেখা গেল তাতারি শাহজাদার পাশে। বাহারাম এ সময় মরুভূমিতে তার চাকর বাকর সহ ঘোড়া দৌড়াচ্ছিল। হঠাৎ করেই তার সব কিছু উবে গেল, কোনো কিছুই থাকল না, কেবল তার গায়ে জরাজীর্ণ একটা পোশাক ছাড়া। বাহারাম প্রাসাদের দিকে ফিরে গিয়ে দেখল, প্রাসাদ বলতে কোনো কিছুরই অস্তিত্ব নেই, সব কিছু আগের মতো হয়ে গেল। সেই পুরনো ছোট্ট মাটির ঘর, সেই গরিবি অবস্থা। বাহারাম বুঝতে পারল তার আংটিটি চুরি হয়ে গেছে, সেজন্য তার মনটা ভীষণ খারাপ হয়ে গেল।
এ সময় মা বলল, উড়ে আসা জিনিস এভাবেই হাওয়ায় মিলিয়ে যায়, আমার কাছে কিছু টাকা আছে, এগুলো নিয়ে তুই বাজারে যা, তোর বাবা যে কাজ করত সেই কাজে আবার লেগে যা, রেশম গুটি কিনে আন। বাহরাম ভারাক্রান্ত মনে বাজারে গেল ঠিকই, কিন্তু কোনো রেশম গুটির দোকানই খুঁজে পেল না। রাত হয়ে এলে অগত্যা মন খারাপ করে সে শহরের পাশেই একটা বিশ্রামাগারের দেয়ালে হেলান দিয়ে বসে পড়ল। সেখানে কোত্থেকে যেন বেড়াল, কুকুর আর সাপ এসে জড়ো হলো। এদের সবাইকে একদিন বাহরাম বাঁচিয়েছিল। তারা সবাই এখন জানতে চাইল বাহরামের মন খারাপের কারণ কি। সে সব ঘটনা খুলে বলল। সঙ্গে সঙ্গে কুকুর এবং বেড়াল গেল পশু পাখিদের কাছে, গিয়ে জানতে চাইল বাহরামের শত্রুর ব্যাপারে। একটা পাখি বলল, তাতারি শাহজাদার এক বুড়ি চাকরানি ওই আংটিটা চুরি করে নিয়ে গেছে।
পরদিনে বেড়াল এবং কুকুর তাতার শহরের দিকে রওনা হল। বিড়াল বলল, কি করব এখন? কুকুর বলল, তুই প্রাসাদের ভেতরে যাবি, রাজকন্যাকে খুঁজে বের করে জিজ্ঞেস করবি আংটিটা কোথায় আছে, এটুকু জেনেই ফিরে আসবি, যা। রাজকন্যা যখন বুঝতে পারল বিড়ালটা তার স্বামীর পক্ষ থেকে এসেছে, দেরি না করে তাকে বলল, শাহজাদা সব সময় আংটিটা তার হাতে রাখে আর ঘুমানোর সময় মুখে পরে রাখে। বিড়াল এটুকু জেনেই ফিরে গেল কুকুরের কাছে, তাকে সব খুলে বলল। কুকুর একটা ফন্দি আঁটল।
পরবর্তী রাতে শাহজাদা যখন ঘুমিয়ে পড়ল, বিড়াল রান্নাঘরে গিয়ে একটা ইঁদুরকে ধরে বলল, বাঁচতে চাইলে যা যা বলছি তাই তাই কর, যা তোর লেজটাকে মরিচের গোড়ার পাত্রে ঢুকিয়ে ভালো করে মরিচ মাখিয়ে নে। ইঁদুর তাই করল। এবার বিড়াল শাহজাদার রুমে গেল, সঙ্গে নিয়ে গেল ইঁদুরকেও। বিড়ালের আদেশ অনুযায়ী ইঁদুর শাহজাদার বুকে উঠে লেজটা শাহজাদার নাকে ঢুকিয়ে দিল। শাহজাদা তখন ভীষণ জোরে হাঁচি দিল, অমনি তার মুখ থেকে আংটিটা বেরিয়ে গিয়ে মেঝেতে পড়ল। বিড়াল আংটিটা মুখে নিয়ে সঙ্গে সঙ্গে জানালা দিয়ে বাইরে অপেক্ষমান কুকুরের কাছে দিয়ে দিল। কুকুর আংটিটা নিয়ে দ্রুত দৌড়ে গেল জঙ্গলের দিকে। পরে বিড়াল এবং কুকুর আংটিটা নিয়ে বাহরামের হাতে পৌঁছে দিল।
বাহরাম দেরি না করে আংটির পাথরের উপর হাত বুলালো, অমনি আংটির গোলাম এসে হাজির হয়ে গেল। এভাবে বাহরাম ফিরে পেল তার স্ত্রীকে, ফিরে পেল তার হারানো প্রাসাদ আর সকল সম্পদ। সব কিছু ফিরে পাবার পর বাহরাম হজরত সোলাইমানের আংটিটা যাতে আর কোনো খারাপ লোকের হাতে না পড়ে সেজন্যে ছুঁড়ে ফেলে দিল সমুদ্রের গভীর অতলে। কে জানে সমুদ্রের তলদেশে এত যে সম্পদ সেগুলো ওই আংটির কারণে কিনা? তো শ্রোতা বন্ধুরা, আপনাদের কি ধারণা?
দর্পণ।
শ্রোতা বন্ধুরা, ইসলাম ধর্মে একজন শ্রমিকের বিশেষ মর্যাদা রয়েছে এবং অলস বসে থাকাকে ঘৃণা করা হয়েছে। আজকের আলোচনা অনুষ্ঠানে আমরা ইসলামের দৃষ্টিভঙ্গির আলোকে সৃষ্টি জগতের বিচিত্র কর্মতৎপরতা এবং মানুষের কর্মময় জীবনের দায়িত্ব, কর্তব্য ও এর গুরুত্ব সম্পর্কে কথা বলব। পরিবেশনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আসলে সৃষ্টি জগতের প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুই অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে যে যার কাজে বা দায়িত্বে সর্বদা নিয়োজিত রয়েছে। এই সৃষ্টি জগৎ আল্লাহর ইচ্ছা ও শক্তির এক অনন্য প্রকাশ। আল্লাহ রাব্বুল আলামিন আকাশমণ্ডলী আর ভূপৃষ্ঠকে সৃষ্টি করেছেন ছয় দিনে এবং বাহ্যিক কোনো খুঁটি বা পিলার ছাড়াই নবমণ্ডলীকে ঊর্ধ্বে স্থাপন করেছেন। ভূপৃষ্ঠকে সৃষ্টিরাজির জন্যে দোলনার মতো করে তৈরি করেছেন। আকাশ ছোঁয়া বিশাল বিশাল পাহাড় পর্বতকে স্থাপন করে ভূপৃষ্ঠকে কম্পন থেকে সুরক্ষা করেছেন। এই ভূপৃষ্ঠকে আলোকিত করার জন্য উজ্জ্বল জ্যোৎস্নাময় চাঁদ আর রঞ্জন রশ্মিময় সূর্যকে স্থান করেছেন। এই ভূপৃষ্ঠ বা পৃথিবী নামক গ্রহটিকে তার নিজস্ব কক্ষপথে পরিচালিত করেছেন যাতে রাত এবং দিনের সৃষ্টি হয়। একইভাবে বাতাসকে পাঠিয়েছেন যাতে মেঘকে এদিক ওদিক সঞ্চালিত করা যায় এবং উপযুক্ত অঞ্চলে খরা জর্জরিত তৃষিত ভূমির উপর প্রাণ সঞ্চারী বৃষ্টি বর্ষণ করে উদ্ভিদের চারা রোপণের ব্যবস্থা করা যায়।
আল্লাহ আকাশ এবং জমিনকে মানুষের সেবায় সৃষ্টি করেছেন যাতে মানুষ তার কাজকর্ম এবং সৎ কর্মতৎপরতার মাধ্যমে ভূপৃষ্ঠের উপর আল্লাহর প্রতিনিধি হিসেবে অধিষ্ঠিত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাঁর বক্তব্য অনুযায়ী প্রতিনিয়ত কর্মতৎপর। সূরা আর রহমানের 29 নম্বর আয়াতে বলা হয়েছে, নবমণ্ডল ও ভূমণ্ডলের সবাই তাঁর কাছে প্রার্থী, তিনি সর্বদাই কোনো না কোনো কাজে রত আছেন। একইভাবে সৃষ্টিজগতের কোথাও লক্ষ্য উদ্দেশ্যহীনতার কোনো স্থান নেই। প্রতিটি অণু পরমাণু থেকে শুরু করে গ্রহ নক্ষত্ররাজি সবাই যার যার নির্দিষ্ট পথে সুনিপুণ সুশৃঙ্খলার সাথে আপন আপন লক্ষ্য পানে সদা ধাবমান। বিরাম কিংবা একঘেয়েমির কোনো সুযোগ বা স্থান সৃষ্টিরাজ্যে নেই। সৃষ্টির সেরা জীব হিসেবে তাই মানুষেরও উচিত সুশৃঙ্খল এই ব্যবস্থাকে অনুসরণ করা। এদিক থেকে চিন্তা করলে কাজ চেষ্টা প্রচেষ্টা তথা কর্মতৎপরতা মানব জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে বিবেচিত হবে এবং বেকারত্ব ও বিশ্রামের মানে হল সৃষ্টিজগৎ ও জীবনের প্রবাহ থেকে ছিটকে পড়া।
উন্নত এবং জটিল এই মানব সমাজে তাই জীবনের সকল কোণেই বা সকল পর্যায়ে কাজের ব্যাপক ভূমিকা রয়েছে। এমনকি বলা যেতে পারে কাজ প্রত্যক্ষ বা পরোক্ষে আত্মা এবং মনের উপর, চিন্তা পদ্ধতির উপর, মানুষের মূল্যবোধের উপর ব্যাপক প্রভাব ফেলে। চলমান জীবন প্রবাহের গতিশীলতার জন্য বা জীবন ধারণের জন্য মানব সমাজকে অবশ্যই কাজ বা চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। মানুষের বড় বড় আশা আকাঙ্ক্ষা বা বৃহৎ মূল্যবোধগুলো অর্জন করার জন্য নিরন্তর উদ্যম ও প্রচেষ্টা চালিয়ে যাবার কোনো বিকল্প নেই। যে কোনো দেশ বা জাতি উন্নতির শিখরে আরোহণ করতে চাইলে অবশ্যই সেই জাতিকে কর্মতৎপর হতে হবে, অলসতা পরিহার করে চলতে হবে। যুগে যুগে যারাই বড় বড় সভ্যতার জন্ম দিয়েছেন তারা নিরলস পরিশ্রমী ব্যক্তিত্ব ছিলেন। তারা নিজেদের খোদা প্রদত্ত মেধাকে কাজে লাগিয়ে সৃষ্টিজগতে অনন্য অবদান রেখে গেছেন। বিশাল বিশাল ভবন নির্মাণ, যেমন ইরানের ঐতিহাসিক পার্সেপোলিস প্রাসাদ, মিশরের বিশাল বিশাল পিরামিড কিংবা চীনের প্রাচীর ইত্যাদি মানুষের এই সৃষ্টিশীল চিন্তারই ফসল।
আধুনিক কালের গগনচুম্বী অট্টালিকা বা টাওয়ার নির্মাণ, মহাশূন্য জয় কিংবা আকাশে মানুষের উড্ডয়ন, দুরারোগ্য রোগের চিকিৎসা, মহাসড়ক, টানেল, বিশাল বিশাল শিল্প কারখানা নির্মাণ, যোগাযোগের জন্য বিস্ময়কর ডিজিটাল সিস্টেম প্রভৃতি মানুষেরই সৃজনশীল চিন্তা আর নিরলস কর্মপ্রচেষ্টার উপহার। এগুলোকে তাই সুন্দর অর্থাৎ ইতিবাচক দৃষ্টিতে দেখা উচিত। কর্মপ্রচেষ্টার কল্যাণে মানুষের জীবন সুশোভিত হতে পেরেছে। মানুষের অন্তরাত্মা ও দেহ থেকে দুর্বলতা আর বিরক্তি বিদূরিত হয়। মানব জীবন থেকে যদি কর্মতৎপরতা লোপ পায় তাহলে তার পতনের ধারার সূচনা হবে। সভ্যতার ইতিহাস নামক গ্রন্থের লেখক বিল ডুরান্ট লিখেছেন, সুস্থতা কাজের মাঝে নিহিত। মানব জীবনের সুখ সমৃদ্ধি আর সন্তুষ্টির মূল রহস্যগুলোর একটি হল পেশা বা কাজ। আমার দৃষ্টিতে আল্লাহর কাছে ধন সম্পদ না চেয়ে কাজ এবং আমলের তৌফিক চাওয়াটাই উত্তম। মানুষের জন্য পানাহার যেমন গুরুত্বপূর্ণ তেমনি কাজও অত্যন্ত জরুরি। কিন্তু কেন? মানুষ কি তার বস্তুগত প্রয়োজনে কিংবা উত্তম জীবনযাপনের জন্য কাজ করবে? মানুষ কি কেবল খাবার দাবারের সংস্থানের জন্যই কাজ করবে?
এই প্রশ্নের জবাবে বিভিন্ন মতবাদে বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গি রয়েছে। কেউ কেউ কর্মপ্রচেষ্টাকে কেবল দুনিয়াবী স্বার্থসিদ্ধি বা মানুষের বস্তুতান্ত্রিক জীবনের প্রয়োজনীয়তার মধ্যেই সীমাবদ্ধ করেছেন, যদিও আরও অনেক মতবাদ ও চিন্তাধারায় ভিন্ন রকম দৃষ্টিভঙ্গি পোষণ করা হয়েছে। ইসলাম কাজকে একটু বিস্তৃত পরিসরে চিন্তা করে। মানুষের সাথে সৃষ্টিজগতের অন্যান্য সম্পর্কের মতোই কাজও পার্থিব এবং আধ্যাত্মিক উভয় দিক থেকেই প্রয়োজনীয় বলে ইসলাম মনে করে। কাজের থেকে মানুষ যদি উপকৃত না হতো কিংবা সবচেয়ে কম কাজ করেই যদি মানুষ সকল নিয়ামতের অধিকারী হয়ে যেত তাহলে তাদের জীবন হয়ে যেত আনন্দ উল্লাসহীন, জীবনের অর্থ বা মজাই হারিয়ে যেত। এ সম্পর্কে ইমাম সাদেক আলাইসালামের বক্তব্যের একটি উদ্ধৃতি দিয়ে শেষ করব আজকের আলোচনা। নবীজির আহলে বাইতের মহান ইমাম ইমাম জাফর সাদিক আলাইসাল্লাম মানুষের আত্মার উপরে কাজের ইতিবাচক প্রভাব এবং কাজের মানসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে বলেছেন, মানুষের সকল প্রয়োজনীয়তা যদি কোনোরকম কাজকর্ম ছাড়াই পূরণ হয়ে যেত তাহলে কখনো তাদের জীবন স্বাস্থ্যকর হতো না এবং জীবন উপভোগ্য হয়ে উঠত না।
ধরা যাক কোন এক লোক এমন একদল মেহমানের সাথে যোগ দিল যাদের খাওয়া পরার সকল দায় দায়িত্ব সহ সব ধরনের সেবারই নিশ্চয়তা রয়েছে। একটা সময় পর বেকার বসে থাকতে থাকতে এ লোকটা ক্লান্ত হয়ে যায় এবং অবশেষে কাজের সন্ধানে যায় যাতে তার বেকারত্বের অবসান হয়। এখন ভাবুন, যদি সারাটি জীবন মানুষের সকল প্রয়োজনীয়তা সকল চাহিদা আপনা আপনি মিটে যেত, তাহলে মানুষের অনুভূতিটা কিরকম হতো? তার এ বক্তব্য থেকে বোঝা যায় যে কাজ কেবলমাত্র আয় রোজগারের জন্যই নয়, বরং সুস্থ থাকা এবং ব্যক্তিত্ববান হবার গোপন রহস্য। অগাধ অর্থ সম্পদের মালিক হবার পরও তাই কাজের প্রয়োজনীয়তা রয়েছে।
শ্রোতা বন্ধুরা, ইসলামের দৃষ্টিতে কাজের গুরুত্ব সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
Թեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիո ժամն եք լսում։